هذه أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. গত দুই সপ্তাহ আমরা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একদিন কিভাবে একটা দিন আল্লাহর নবীর অতিবাহিত হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল থেকে নিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত রাত্রি, কারণ প্রতিটি মুমিন মুসলমানের জানা দরকার এবং সে মোতাবেকই আমাদের জীবন পরিচালিত করা দরকার। তো আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর নবী কিভাবে ঘুম থেকে উঠতেন, এরপরে বাথরুমের কাজ সারতেন, এরপরে উজু করতেন, এরপরে কাপড় পরতেন, এরপরে মসজিদ থেকে বাড়িতে দুই রেকাত সুন্নত নফল সুন্নত নামাজ পড়ে, এবং বলেছিলাম যে আল্লাহর নবী সবসময় সুন্নত নফল নামাজ বাড়িতেই পড়তেন, কারণ আফজালুস সালাত মিমা রাইসি বাইতি ইল্লাল মাকতুবা, পুরুষ মানুষের উত্তম নামাজ বাড়িতে, ফরজ ব্যতিরিক্ত ফরজ নামাজ মসজিদে পড়তে হবে, বাকি সুন্নত নফল তাহাজ্জুদ ইত্যাদি সবকিছুই আল্লাহ রাসূল বাড়িতে করতেন, আদায় করতেন, এটাই ছিল তার নিয়ম। এবং ফজরের সুন্নতের প্রথম রাকাতে তিনি সূরা ফাতিহার পরে সূরা কাফেরুন পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর শুরু হতো তাওহীদ দিয়ে, দিনের শুরু কিন্তু ফজরের নামাজ দিয়ে, তাওহীদ দিয়ে শুরু করতেন। আবার যখন আমরা তাহাজ্জুদের নামাজ শেষ করব রাসূল সাল্লামের, এবং তিনি যখন দুপুরের নামাজ সর্বশেষ করতেন রাত্রির শেষ ভাগে, তখনও কিন্তু এই দুটো শুরু দিয়েই শেষ করতেন। এর মানে রাসূল সাল্লামের শুরু জীবনের প্রতিদিন তাওহীদ দিয়ে শুরু হতো, তাওহীদ দিয়ে শেষ করতেন। এবং আমরা বলে থাকি যে আল্লাহর নবী মক্কায় ১৩টি বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাই না, বরং ঠিক শেষ মুহূর্তেও তিনি তাওহীদ এবং শিরকের কথাকেই তিনি মানুষের কাছে জানিয়ে গেছেন। আমরা ভালো করে জানি যে প্রতিটি নবী রাসূলের আগমন দুইটা বিষয়কে কেন্দ্র করে, তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরককে দুনিয়া থেকে বিদায় করা। আনি আবুদুল্লাহ ওয়া ইস্তানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত, আর শিরককে দুনিয়া থেকে বিদায় করতে হবে, উৎখাত করতে হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা ভাষণে, প্রতিটি দোয়াতে, প্রতিটি জিকিরে, আজকারে তাওহীদ এবং শিরকের কথা, তাওহীদের প্রতিষ্ঠা প্রত্যেকটা জায়গাতেই তাওহীদের আলোচনা হয়েছে, এবং সর্বসময় এই দুইটা প্রোগ্রামকে সামনে নিয়ে তিনি কাজ করতেন, দাওয়াতি কাজ। তো দুই রেকাত ফজরের সুন্নত পড়ার পরে আল্লাহ নবী ডান কাত হয়ে শুইতেন, ডান কাত হয়ে শুইতেন, এটা একটা সুন্নত। এক হাদিসে আছে আল্লাহ নবী বলছেন যে ফজরের সুন্নত যে পড়ল সেজন্য ডান কাত হয়ে শয়, অর্থাৎ অর্ডার করেছেন, এটা ডান হাতটা এভাবে খাড়ো করে দিয়ে পা দুটা মানে এদিকে ই করে দিয়ে লম্বা করে দিয়ে এইভাবে কেবলামুখী হয়ে শোয়া আর কি, কেবলা দিকে মুখ করে এইভাবে একেবারে হাতটা এইভাবে খাড়ো করে রেখে এইভাবে আল্লাহ নবী শুইতেন। যখন আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছিলাম, ডক্টর আনিস, উনি অরিজিনাল ইন্দোনেশিয়ার মানুষ তবে বর্তমানে সৌদি ন্যাশনালিটি পেয়েছেন, উনি বলছিলেন যে আমি একবার পাকিস্তান গেলাম, পাকিস্তানে গিয়ে এক মসজিদে ফজর নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখি লোকজন সবাই শুয়ে আছে, মনে করলাম এরা কি সবাই রুগী নাকি, প্রথম মনে করলাম যে একজন মনে হয় রুগী, দেখি সবাই ওইভাবে শুয়েছে, তো ভাবলাম এটা ঠিক রোগ না, কোনো একটা কারণ হবে। ওই হাদিস আমি পড়িয়েছি কিন্তু আমল যে করি না এই জন্য এটার খবর নাই, আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। তো জিজ্ঞেস করলাম ইমামকে নামাজের পরে এইভাবে সব শোয় কেন, হয় কেন হাদিসে আসে না আল্লাহ নবী শুয়েছেন, শুয়েছেন এইভাবে ফজরের সুন্নত পড়ার পরে, তো মসজিদে শুয়েছেন না আল্লাহ নবী বাড়িতে শুয়েছেন, এই জন্য ফজরের সুন্নত পড়ার পরে বাড়িতেই পড়া উত্তম। তবে আমাদের বাড়িগুলির যে পরিবেশ, ঘরগুলির পরিবেশ, এত ধোঁয়ার গন্ধ বেড়ে আর এত নোংরা পরিবেশ আর ছবি টবি দিয়ে ভরা, যেখানে নামাজ পড়ার কোনো অবকাশ থাকে না, সেই জন্য একটা মুসলিম বাড়ি, একটা মুসলমানের বাড়ি হতে হবে, পরিবেশটা মুসলিম পরিবেশ হতে হবে যেখানে নামাজ পড়া হয়। এবং বিশেষ করে এখানে আমরা বলবো জ্বালানি বলছেন লাচা জালু বই তখন কবরা, বাড়িগুলিকে কবর বানায় দিও না যেখানে নামাজ পড়া যায় না, কোরআন তলাওয়াত করা যায় না, বা যেখানে কোরআন তলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, এটা মৃত্যু মানুষের মতো হাদিসে এসেছে। এই জন্যে আল্লাহ নবী সুন্নত পড়ে এরপরে তিনি দোয়া পড়তে পড়তে মসজিদে যেতেন, সেই দোয়ার আলোচনা আমাদের হয়েছে। এরপরে মসজিদে গিয়ে মসজিদের পরিবেশে পরিবেশ কিভাবে করতে হয় সেটা আলোচনা হয়েছে। এখন হলো সুন্নত। এখন যদি সুন্নত আপনি বাড়িতে পড়ে নেন, তাহলে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়বেন যদি সময় থাকে, আর না থাকলে আল্লাহ যদি সাধারণত নামাজ পড়ে সুন্নত পড়ে অপেক্ষা করতেন, একামাত হলে তারপরে বের হতেন। এক হাদিসে বলেছেন আল্লাহ নবী যে তোমরা আমি যতক্ষণ পর্যন্ত না বের হবো তখন পর্যন্ত তোমরা দাঁড়াবে না, মানে একামাত হয়ে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে আসতেন তারপরে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন, ঠিক আছে। তবে আমাদের দেশে আবার প্রচলিত আছে যখন হাইয়া রাস্তালা বলবে তখন দাঁড়াতে হবে, এর পক্ষে উনি কোনো সঠিক দলিল নেই, এর পক্ষে কোনো সঠিক দলিল নেই। লাইন সোজা করার জন্যে ইমাম যদি আগেই থাকেন, আগেই এসে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, তাহলে বা আগেই বসে আছেন, তবে কামাত দিলেই দাঁড়াবে সোজা করে। বিশেষ করে এখন যে অবস্থা, লাইন সোজা করতে আমরা বুঝি পাঁচ মিনিট লাগে তারপরও ঠিক হয় না। এরপরে যাই হোক, আমরা বলছিলাম যে যদি তার চেয়ে উত্তম, তার চেয়ে উত্তম, কারণ আল্লাহ নবী বলছেন যে যখন ফজর হয়ে যায় তখন ফজরের দুই রিকাত সুন্নত ছাড়া আর কোনো নামাজ নেই। এই জন্য কোনো কোনো মহাদেশরা বলেছেন যে সুন্নত পড়ার পরে একমাত্র আগে আগে গিয়ে মসজিদে হাজির হবেন, আর যাতে নামাজ পড়া না লাগে। তবে যদি আপনি আগে চলে যান বাড়িতে না পড়েন, বিশেষ করে যদি বাড়িতে সুন্নত না পড়েন, তাহলে সেই অবস্থায় মসজিদে গিয়ে ডাইরেক্ট সুন্নত পড়িয়ে বসা, আর তাহিয়াতুল মসজিদ না, আর তাহিয়াতুল মসজিদ না, এটাই উত্তম। কারণ আল্লাহ নবী বলেছেন ফজরের আজান হয়ে গেলে ফজরের সুন্নত ছাড়া আর কোনো নামাজ নেই। এবার আপনি মসজিদে গেছেন এবং এর আগেও বলেছেন আপনাদেরকে যে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ ফরজ দিয়েও হতে পারে, সরাসরি ফরজ নামাজে দাঁড়িয়ে গেলেন, তার তাহিয়াত দরকার নেই, দখলে মসজিদ দরকার নেই, তা সুন্নত দিয়ে শুরু করলেন, ঠিক আছে, সময় থাকলে সেটা আলাদা ব্যাপার, আপনি নফল পড়লে তাহিয়া পড়লেন তারপর সুন্নত পড়লেন ইত্যাদি, যাই হোক। কিন্তু জায়গাতে কেউ সুন্নত পড়ার পরে আপনি মসজিদে গিয়ে ডাইরেক্ট সুন্নত পড়লেন ফজরের দুই রাকাত, আর আপনার তাহিয়া দরকার নেই, সরাসরি আপনি সেটাকে সুন্নতের নিয়তে পড়েন, তাহিয়া আদা বা দখলে মসজিদ আদাই হয়ে যাবে। তবে যদি আপনি বাড়িতে সুন্নত পড়ে থাকেন আর মসজিদে গিয়ে এবার হাজির হয়েছেন সময় আছে, তাহলে বসতে চাইলে আপনি তাহিয়াতুল মসজিদ পড়েই বসবেন। এরপরে একামাত, একামাতের শব্দ নিয়ে যেটা আমাদের বিশেষ করে বাংলাদেশে আমাদের যেভাবে একামত দেওয়া হয় এখানে কিন্তু তার এক উল্টো দেওয়া হয়। দুইভাবেই জায়গা আছে, জোড়া একামাত এবং একক একামাত দুইটাই হাদিসে আছে। তবে আল্লাহ নবীর মসজিদে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই বেজোড় একামাত দিতেন, যেটা এখানে আপনারা শুনে থাকেন, যেটা বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ক্বাদ ক্বামাতিস সালাহ ক্বাদ ক্বামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কাবু যে হাদিসে জোড়া একামতের কথা এসেছে ওই হাদিসের আজানটা একটু ভিন্ন, ওই আজানে ওই হাদিসে আজানে তারজির কথা এসেছে। তারজি বলতে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা আস্তে করে বলে আবার জোরে করে বলা। আজান যখন দিবে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলার পরে ধীরে ধীরে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আবার জোরে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে বলবে, এটা কোন তারজি। তো যেই হাদিসে একামাত জোড়া জোড়া আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেটা আমার দেশে দিয়ে থাকে, ওই হাদিসে কিন্তু আজানের তারজি আছে, ঠিক আছে। এখন যদি আজানের তারজি দেয় তাহলে এইভাবে একামত দিবে, তাহলে হাদিসের আমল হলো। কিন্তু কেউ যদি তারজি না করেও একামত জোড়া দেয় যায় যাচ্ছে, অসুবিধা নেই, তবে উত্তম হলো বেজোড় একামত দেওয়া। একামত দিলে আল্লাহর নবী ঘর থেকে বের হতেন, বের হয়ে দোয়া পড়ে মসজিদে ঢুকে এবার তিনি সরাসরি মুসাল্লা বা মেহরাবে দাঁড়াতেন নামাজ পড়াবের জন্য। এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, আমার দেশে সাধারণত একামাত শেষ না হতে দেখা যায় ইমাম সাহেব তকবীর পড়ে বসে আসে, যাই না এটা এই কোথেকে আসলো, এটা সুন্নতের খেলাফ। আল্লাহর নবী দাঁড়িয়ে লাইন সোজা করাতেন, লাইন সোজা করা জরুরি, কারণ নামাজ পূর্ণতার অংশ লাইন সোজা হওয়া, কাতারবন্দি হওয়া। আল্লাহ নবী বলতেন ইস্তাও সোজা হয় ইস্তাকিমু ঠিক হয়ে যাও। হ্যাঁ, আল্লাহ নবী কথাও বলেছেন যে তোমরা দুই পায়ের মধ্যে, অর্থাৎ দুইজনের পায়ের মধ্যে, আপনার পায়ের মধ্যে না, আপনার পায়ের মধ্যে ফাঁকা রাখবেনি, দুইজনের পায়ের মধ্যে ফাঁকা রাখো না। কারণ শয়তান ছাগলের বাচ্চা যেরকম যাতায়াত করে ফাঁকা ফুঁকে দিয়ে, ঠিক ওইভাবে দুইজনের মধ্যে যাতায়াত করে আমি দেখতে পাই। এবং আল্লাহ নবী খালিদকে বলছেন তোমরা কি ওইভাবে লাইন বন্দি করবে না যেভাবে ফেরেশতারা আল্লাহর সামনে লাইন বন্দি হয়? সাহাবায়ে কেরাম বলেন কিভাবে লাইন বন্দি হয়? তো বললেন যে তারা এতরাসও না, রাসাস বলা হয়, রাসাস শব্দ অর্থ আরবিতে, বাংলা অর্থ হবে যেটা আমরা ই বলি সীসা, কান্না বুনিয়া নুম্মার সুস তোরা পাশে আছে, তারা যেন প্রাচীর ঢালার মানে সীসা ঢালা প্রাচীরের মতো যেন তারা একে অপরের সঙ্গে এইভাবে তারাইয়া। এই জন্য আল্লাহ নবী শুধু যদি বলতেন প্রাচীর ঢালা বলতে অন্তরের প্রাচীর ঢালা সীতা ঢালা, তাহলে বলতেন না যে শয়তান যাতায়াত করেন। তাহলে কাম্য হলো যে কাঁধে কাঁধ এবং পায়ে পা, বিশেষ করে বুখারী শরীফের যেটা হাদিস, সাহাবী বলতেন যে আমাদের পায়ে পা এবং কাঁধে কাঁধ লাগে আমরা দাঁড়াতে আমাদেরকে অর্ডার করা হতো। এই জন্যে এটা একটা সুন্নত, এটা একটা সুন্নত। আল্লাহ নবী বিশেষ করে কাউরে যদি সামনে এগিয়ে থাকতেন তোর বুকে হাত দেবো তুমি পিছনে যাও, কেউ যদি পিছনে থাকতো তাকে টেনে বলতো সোজা হোক। এবং আল্লাহ নবী বলতেন, বলতেন হাদিসে সাহাবী যে ঠিক যেভাবে তীরটাকে সোজা করা হয় তীরের যে পিছনের লাঠিটা, সোজা না হলে আপনার এমনি গিয়ে পৌঁছবে না বা টার্গেটে পৌঁছবে না, এটা নিখোঁজ সোজা হতে হবে, ঠিক ওইভাবে লাইন সোজা করতেন আল্লাহ নবী। এবং হাদিস আল্লাহ নবী বলছেন তোমরা যেভাবে লাইন সোজা না করো, আগে পিছিয়ে হয়ে থাকো, তো তোমাদের অন্তরগুলো আগে পিছিয়ে একটু বক্র হয়ে যাবে, বক্রতার সৃষ্টি হবে তোমাদের, তাই তোমরা এরকম আগে পিছিয়ে বক্রতা হওয়ার চেষ্টা করো না। এই লাইনের বক্রতার কারণে তোমাদের অন্তরগুলিও কি বক্র হবে, একে অপরের সঙ্গে সম্পর্ক হবে না, এটা একটা সুন্নত। এই জন্যে অনেক সময় আমরা না জানার কারণে অনেক সময় কেউ যদি পায়ে পা লাগায় অনেক সময় আমরা পা টেনে নিই। আবার আমাদের দেশের নিয়ম আছে নাকি ডান পায়ের পুরো আঙুল সরা যাবে না, এটা আবার কোন থেকে আসতো তাও জানি না। কারণ প্রয়োজনে যদি আপনাকে সত্য হয় সত্য হবে, আপনার লাইন সোজা করা, পায়ে পা লাগা, কাঁধে কাঁধ লাগা এটা জরুরি, আপনার পা বুড়ো আঙুল বসে রাখতে হবে আর নড়াচড়া যাবে না। এই জন্য দেখা যায়, আমি দেখেছি খেয়াল করি, এটাই মনে হয়েছি, যদি ডান দিকে দাঁড়াই তাহলে পা আর নড়াই না পায়ে পা লাগালে, কিন্তু বাম দিকে লাগালে সরাতে থাকে একেবারে এইভাবে হয়ে যায়, যাতে করে পা লাগা চলবে না, মনে করে এটা কি এটা বুঝে অন্য একটা কিছু করতেছে, এটা মনে হয় না যায় কিছু করতেছে। তো কথা হচ্ছে কি যে সুন্নতকে না জানার এখানে কারণ কিন্তু মাঝহাব, নিঃসন্দেহ, কারণ মাঝহাবের নাই এই জন্য আমি পড়লেও কিন্তু এটা আমার মাথায় ঢোকে না। যখন একটা জিনিস আমল না হয় মানুষের, সালাম দেখা গেছে যে এক বিষয়ে হয়তো পাঁচটা হাদিস আছে, মাঝহাব যারা মানে তারা একটা হাদিসের আমল করে, কারণ ওরা ওই একটা হাদিসের চর্চা হয়, বাকি আরো চারটা হাদিসের চর্চা করে না, বা হতে দেয় না, বা জানতেও দেয় না, বা বুঝে না। আল্লাহ নবী একটা আমল দুইভাবে করেছেন, তা আমি দুইভাবে করা উত্তম না একইভাবে করা উত্তম, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় দেখা গেছে একই আমল বিভিন্নভাবে করেছেন। তাহলে যেহেতু খানা পাঠের কথা বলেন, আল্লাহ নবী একাধিক খানা পাঠ করা প্রমাণিত হাদিসে আছে, তা আমি জিন্দগি ধরে থাকলাম একটাই, আর বাকি হলে শিখলাম না, জানলাম না, কেউ পড়লে মনে করি তো মনে হয় বিদাত করতেছে। তো রাসুলের বাকি যে আমলগুলি আমি করতে পারলাম না, এই জন্য মহাপেসিনদের যেটা ই হল যে যদি একাধিক আল্লাহ নবী থেকে প্রমাণিত থাকে, একাধিক করাটাই কি শূন্য। তাহলে রাসুল যেভাবে করেছেন আপনি প্রত্যেকটা করলেন, এটা একবার করলেন, ওটা একবার করলেন, ওটা একবার করলেন, এটাই হল উত্তম। তবে কেউ যদি একটা আমল করে যথেষ্ট, কিন্তু মুশকিল হল যে একটা আমল করতে গিয়ে বাকি আমল দাঁড়িয়ে মনে করে ওটা উনি বেদাতি করতেছে, সমস্যা কিন্তু এতে। যেটা বলছিলাম যে আল্লাহ নবী একামাত হয়ে গেলে তিনি বের হয়ে আসতেন এবং লাইন সোজা করতেন, এটা অত্যন্ত জরুরি। এবং ইমামদের দায়িত্ব হল যে লাইন সোজা করা ঠিক মতো হলো কিনা, কাঁধে কাঁধ পায়ে পা লাগলো কিনা, প্রথম লাইন পূরণ না হতে দ্বিতীয় লাইন শুরু করলো কিনা, এইভাবে ইমামের দায়িত্ব আল্লাহর নবী এটা করতেন। এবং আগে যদি আমরা একটু উন্নতি করি বা লাইনে দাঁড়াই, মুক্তাদের যেরকম দায়িত্ব হলো লাইন সোজা করা, ইমামেরও দায়িত্ব হলো লাইন সোজা করানো। শুধু তাই না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আরো শক্ত ছিল, কারণ আল্লাহ নবী বলেছেন সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিহাতু সুফ মিন তামামিস সালাহ, তোমরা লাইন সোজা করো, কারণ লাইন সোজা করা নামাজ পূর্ণতার অংশ। কে আছে নামাজ অপূর্ণ করে পড়বে? হযরত উমর তো খুব শক্ত মানুষ ছিলেন, একজন লোকের চাকরি ছিল লাইন সোজা করা, ওই পিছন থেকে লাইন সোজা করে একে একে পার হয়ে হযরত উমরের কাছে এসে বলতেন যে হ্যাঁ লাইন সোজা হয়েছে। এরপরে তিনি তারপরেও তিনি সোজা করতে হতে বলে দেখে তারপরে কি করতেন, নামাজ শুরু করতেন। এত গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়টা। কিন্তু আমাদের দেশে খুব সত্য কথা যে আমার মনে হয় আমি কোনো মসজিদ দেখিনি এমন যে কামাত হলো আর ইমাম বলল। অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনই বলতেছে ইনশাআল্লাহ আমরা লাইন সোজা করে নিই, এবার গিয়ে দেখলাম ইনশাআল্লাহ আমরা লাইন সোজা করি না, আমরা ইমিনা দাঁড়ান আপনি কি লাইন সোজা করবেন বলাল তো হবস হবো খাইছে। দাঁড়ান ইমাম সাহেব একামত হলে লাইন সোজা করিয়ে তারপর দাঁড়াবেন, একটু অপ্রস্তুত হয়ে গেছে তাই করবেন, এটাই হাদিস। এখন কিছু করতে পারে না, এদিক ওদিক দেখে বলতে পারে না, অভ্যস্ত না কি না লাইন সোজা করেন বা এটা ওটা, মানে যেন এটা আর সুন্নতি না। এই যে এইভাবে সুন্নত গুলিকে আমরা, এটা একটা ইমামের দায়িত্ব, এখানে কতগুলি সুন্নত জড়িত কিন্তু আমার কোনটার খেয়াল নেই। আল্লাহ আকবর আল্লাহ আকবর না হতেই ওদের মনে হয় সিস্টেমই আছে কিনা, আল্লাহ আকবর বলে দিয়ে দেব। বিশেষ করে মাগরিবের, আচ্ছা যখন মাগরিবে আসবো তো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এইভাবে লাইন সোজা করে এরপরে তিনি নামাজ শুরু করতেন। নিঃসন্দেহে আল্লাহ নবী কি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনী উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি হুবহু তোমরা ওইভাবে নামাজ পড়ো। আজ কিন্তু আমরা অনেকেই রাসুলের নামাজ পড়তে অভ্যস্ত না, প্রচলিত নামাজ আমরা অনেকেই পড়ি, কিন্তু সত্যিকারে আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন এটা দৈনন্দিন জীবনের তো কাজ, তার আমাদের জানা উচিত যে আল্লাহ নবীর সহি নামাজের পদ্ধতিটা কি, এবং এটা আমরা পাবো কোথায়, সহি হাদিসের মধ্যে পাবো আমরা। অনেক সময় দেখা যায় যে আমরা উল্টা করি, অনেক সময় দেখা যায় যে আমরা জয়ীফের আমল করি, সহির খবর রাখি না। এই জন্যে আমি মনে করি নামাজের পদ্ধতিটাও যদি সংক্ষিপ্ত আপনাদের বলে আগাই তাহলে মনে হয় ভালো হবে। আল্লাহ নবীর তাকবীরে তাহরিমা যখন বাঁধতেন তখন হাত পরতুক উঠাতেন, দুই রকমই হাদিস আছে, কাঁট বরাবর এবং কান বরাবর, তবে কান ধরা সন্দেহটা অন্যায় হাদিসের পরিপন্থী এটা, কারণ ধরলেন তাহলে কানের উপরে চলে গেলেন আপনি, ঠিক না? যেখানে আল্লাহ নবী ধরা আলাদা জিনিস আর পর্যন্ত আলাদা জিনিস, কানের লুতি বলা হয় যেটা আমরা বলি, এই পর্যন্ত আল্লাহ নবী হাত উঠাতেন, ঠিক আছে? তো বেশিরভাগ উঠাতেন কান পর্যন্ত, বেশিরভাগ এবং বেশি সহি যে হাদিসগুলি যে আল্লাহ নবী কান পর্যন্ত হাত উঠাতেন, দুইটা হাত, হাত উঠাবার সময় একটা খেয়াল আছে, সিস্টেম আছে, অসুন্দর তরিকা আছে, সেটা হলো না বেশি খুলে আর না বন্ধ করে, নর্মাল, একজনের হাতের ইগুলি বেশি থাকে একজন কম থাকে, নর্মাল, সোজা করে কেবলামুখী হয়ে প্রথমত আল্লাহ নবী দাঁড়িয়ে তিনি সেজদার জায়গায় দৃষ্টি রাখতেন, কেবলামুখী সোজা হয়ে পা গুলি সোজা করে, অনেক সময় আমরা পা বাঁকা করে রাখি হয় এদিকে অথবা ভিতর দিকে, সোজা থাকবে, কেবলামুখী থাকবে পা পায়ের আঙ্গুলগুলি, এবং যার যতটুক দরকার, যে মোটা তার পায়ে একটু ফাঁকা বেশি, আমরা বেঁধেছি কি যে চার আঙুল ফাঁকা থাকতো দুই পায়ের মধ্যে, দুই পায়ের মধ্যে চার আঙুল যদি একটা মোটা মানুষ দাঁড়ায় তার একজনের সঙ্গে তো মিলতেই বড় সমস্যা হয়ে যাবে, তাহলে কাঁধে কাঁধ মিলবে না, পায়ে পা তো মিলবেই না কোনোভাবে। তো যার যেরকম প্রয়োজন অতটুকুই, বিশেষ করে যার যতটুক সিনা অতটুকুই প্রয়োজন হয় তো ওইভাবেই দাঁড়াতে হবে। আমরা বেঁধে দিলাম যে না দুই পায়ের মধ্যে ফাঁক করতে রাখতে হবে, কিন্তু সুন্নত তো দুই পায়ের মধ্যে কথা বলে না, এই সুন্নত বলছে তোমার ভাইয়ের সঙ্গে তোমার পা এবং কাঁধ মিলাতে হবে, উল্টা সুন্নত বানিয়ে দিলাম আমরা। এবং সাধারণত আমার দেশের নামাজ শিখতে এটাই বলা হয় যে দুই পায়ের মধ্যে কতটুক ফাঁক থাকবে, এটা সুন্নত হলো না। আল্লাহ নবী সেজদার জায়গায় দৃষ্টি রেখে কেবলামুখী হয়ে পা সোজা করে হাত দুইটা কাঁধ বরাবর বা কান বরাবর কেবলামুখী সোজা, আঙুলগুলি না খোলা বেশি আর না খুব বন্ধ বন্ধ, বরং নর্মাল যেতে যার যেতে অনেক কিছু আঙুল বেশি ই থাকে, কাজে কাজে আবার যাদের মোটা আঙুল হয়তো বন্ধ থাকে, নর্মালি তিনি এবার কাঁধ বরাবর বা কান বরাবর উঠিয়ে তিনি আল্লাহ আকবর বলে তাকবীরে তাহিয়া বলতেন। এখানে একটু খেয়াল রাখতো আমাদেরকে যে তাকবীর এবং কাজ একই সঙ্গে এখানে তিনভাবে জায়েজ আছে, দেখেন এটাও কিন্তু সুন্নত, আল্লাহর নবী তিনভাবে যে করেছেন সাহাবা ইকরাম কিভাবে লক্ষ্য করতেন দেখেন, আল্লাহর নবীর নামাজ, কারণ তিনি বলে দিয়েছেন যে আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে পড়ো, এরপরে কোন সাহাবী আল্লাহ নবী কিভাবে নামাজ পড়ছেন না দেখে থাকতে পারে বলেন, আমরা আজ আমাদের হাদিস আছে তবু পড়ছি না, কিন্তু তারা তখন মানে খুব তীক্ষ্ণ সহকারে দেখছেন যে কিভাবে আল্লাহ নবী নামাজ পড়ছেন। এই জন্য হাদিসগুলি যদি আমরা দেখি তো তিনভাবে দেখা যায়, একটা হল তাকবীর এবং কাজ একসঙ্গে আল্লাহ আকবর একসঙ্গে হয়ে গেল, একটা তাকবীর আগে কাজ করে আল্লাহ আকবর উপরে হাত বাঁধবে, আরেকটা হলো আগে কাজ
এরপরে তকবীর আল্লাহ
তিনটি আল্লাহ নবী করতেন। আপনি যে একটা করেন তাহলে রসুল আর দুইটা করতে পারলেন না, এই সিনহদের জানা দরকার আমাদের যে আল্লাহ নবী কোন সময় তকবীর এবং আল্লাহ আকবর
তকবীর বলতেন হাতও বাড়তেন, আবার কোন সময় হাত বেঁধে নিয়ে পরে বলতেন আল্লাহ আকবর, কোন সময় আল্লাহ আকবর বলে দিয়ে আল্লাহ আকবর তারপরে হাত বাড়ে।
তিনভাবে আল্লাহ নবীকে সুন্নত সাবেক পূর্বায়িত আছে, এইভাবে হাত বাঁধার পরে আল্লাহ নবী, এটা আমাদের জানা দরকার যে আল্লাহ নবী হাত কোথায় বাঁধতেন, হাত কোথায় বাঁধতেন, কারণ আল্লাহ নবী হাত কোথায় বেঁধেছেন নিঃসন্দেহে হাদিসে আছে এটার প্রমাণ। হাত বাঁধার ব্যাপারে আমি আপনার সংক্ষিপ্ত বলবো, বিস্তারিত আলোচনা এখানে করার সঙ্গে নাই, আমার এক ঘন্টায় একটা হাত বাঁধা নিয়ে আলোচনা আছে ক্যাসেট আছে যে কোথায় হাত বাঁধতে হবে। তো আসলে হয়েছে কি কেউ বুকে হাত বাঁধে, আমাদের তো পরিচিত দেখি কেউ বুকে হাত বেঁধেছে, তো আর একজন বুকে ও যেহেতু ওরা যেহেতু বুকে বাঁধে তা আমি তার একটু নিচে বাঁধি, আর এক দল করে তাহলে আমরা আর একটু নিচে বাঁধি, আর এক দল কোনোটাই পাই তখন হাত ছেড়ে নাচ পড়ে মালিকরা, মানে যেন এটা সুন্নতের আমল না, যেন ওইটা হানাফি মাযহাব করে কাজে আমাকে ওইটা করা যাবে না অন্যটা আমাকে করতে হবে, ওর সঙ্গে যেন আমার মিল না হয়। এবং মাযহাবি বিষয়গুলি এত জটিল এবং কঠিন একে অপরের মধ্যে, আসলে তো ইমামদের মধ্যে এত জটিলতা এবং কঠিন ছিল না, ইসলামে তো নাই। একজন আমাকে একদিন বলল যে আমি আগে শাফি মাযহাব ছিলাম ইয়ামানি, সৌদি আসার পরে এখানে কিভাবে কি যাই হোক ওর মনে ঢুকছে যে হাম্বালি হতে হবে, ঠিক আছে, তো হাম্বালি যেদিন সে হয়েছে সেদিন সে গোসল করছে, অমুসলিম মুসলমান হয়ে যখন গোসল করতে হয় ওটাও জানে, ওই জন্য মনে করছে হাম্বি সাফি থেকে হাম্বালি হয়ে এখন আমার গোসল করতে হবে। এবং অনেকের মতেই একজন কাফের যখন মুসলমান হবে গোসল করা ওয়াজিব ফরজ, অবশ্যই ফরজ, বালিগ যদি হয় বিশেষ করে, কারণ জুনবি হয়েছে অপবিত্র হয়েছে কত কিছু সে গোসল আদায় করে নাই, কারণ নিয়ত না করে গোসল করলে তার ওই ফরজ গোসল আদায় হবে না, ফরজ তখন তার গোসলটা। তো ও ভাবছে যে হাম্বালি হলাম সাফি থেকে মানে আমি নতুন করে মুসলমান হলাম নামাজবিল্লাহ, মানে এরকম পর্যায়ে যেন, আসলে এত কিছু না, একজন হানাফি একজন সাফি একজন মালিক একজন হাম্বালি এটা তো কোনো বড় কথা না, বড় কথা হলো সবাই করে হাস মানতে হবে, সবাকেই করে হাস মানতে হবে, কোনো ইমাম তো বলে নাই যে তুমি হাদিস পড়ার পরে মানিও না, কোনো মাঝহাব তো বলে নাই যে তুমি হাদিস পড়লে তোমাকে মানা চলবে না, তবে হুজুররা বলে, মাঝহাব বলে নাই ইমামরা বলে নাই তবে হুজুররা বলে যে না তুমি হানাফি এটা তোমার অন্যটা মানা যাবে না, এটা কিন্তু মাঝহাবের কথা না ইমামদের কথা না। তো সত্যিকার আল্লাহর নবী থেকে হাত বাঁধার যে নিয়ম, স্থান হিসাবে বুক ছাড়া অন্য কোনো জায়গার কোনো দরিল সহি নেই, বুকেই বাঁধতে হবে, তাছাড়া বুকের নিচে বা নাভের নিচে বা হাত ছেড়ে এগুলির সহি কোনো দরিল নেই, বুকেই বাঁধতে হবে। বাঁধার পদ্ধতি তিনটা এসেছে হাদিসে, একটা হলো এক হাত আর এক হাতের, এটা হচ্ছে জেরা, বুখারী শরীফ আপনারা দেখবেন অনুবাদ করছি ইসলামিক ফাউন্ডেশন, হ্যাঁ জেরা বলা হয় যেটা গজ হাত, অনুবাদ করছে কবজি, আল্লাহ নবীর ডান কবজি বান কবজির উপর রেখেছেন, কবজি রুস আরবিতে ওরাই রুস, এটা তো জেরা আছে হাদিসে, অনুবাদে তাহলে কি করছে মাঝাবি অনুবাদ করছে, এটা খেয়াল না, আমি বোখারি পড়ে দেখি অনেক জায়গায় এরকম উল্টোপাল্টা করে রাখছে, মুসলিমও দেখি করে রাখছে, কারণ যারা অনুবাদ করেছেন তারা ভয় করছেন যদি আমরা, আপনি শহীদ অনুবাদ করে পরে টিকার মুখে লেখেন যে না আমার মাঝাবি না সেটা আলাদা কথা, কিন্তু সরাসরি হাদিসকে আপনি উল্টা করবেন এটা বড় অন্যায়, আমার মনে হয় এটা বড় অন্যায়। যাই হোক, তো এক হাত দানা দিল বুখারী শরীফের হাদিস, আবু দাওয়াদ ছাড়া সুনান গ্রন্থের কিছু হাদিস পাওয়া যায় যেটা হলো যে একটা কবজি আর একটা কবজির উপরে এবং হাতে কিছু অংশ হাতের এইভাবে আর এইভাবে, আর একটা পাওয়া যায় কাফ আলাল কাফ, এই কাফ বলা এটাকে, এটা একটা, তবে স্থান হবে বুকে আল্লাহ নবী বুকে হাত বাঁধতেন, আর হাত বাঁধা এইভাবে বা এইভাবে বা এইভাবে যেভাবে আপনি করেন তিনটা সুবিধা মতো বা মাঝে মাঝে কোন সময় এটা করেন কোন সময় করেন, আল্লাহ নবী করেছেন সুন্নত তিনটে, যখন আমরা এইভাবে জানব তখন এই হবে। অনেকে এই মসজিদে দেখি কি এক সুরি না মাসুরি বলতে পারবো না, এইভাবে হাত বাঁধবো ঠিক এইভাবে এই হবে, এটা দলিল কি জানেন, আসলে অনেক সময় সাধারণ মানুষ হাদিস পড়ে নিলেও মুশকিল বুঝতেও মুশকিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে সূরা কাউসারের তাফসীরে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ান হার এবং কুরবানি করো। ওয়ান হার কুরবানি নাহার মানে কি সিনার মধ্যে যে জবা করা হয় যেটা আর কি, ঠিক আছে? তো জবা তো এখানে হয়, হয় না? তো ওই জন্য হজরত আয়েশা যেহেতু আছে, ওই অনহার মানে বুকে হাত বাঁধা, নাহারে হাত বাঁধা, একটা বর্ণনা আছে হজরত আলী থেকে, কাজীর নাহারে এখানে বাঁধা। হ্যাঁ, হজরত আয়েশা নিবেন না আল্লাহর নবীরটা নিবেন? আপনি ওই তফসির ব্যাখ্যাই বলেছেন, তোমার ব্যাখ্যাটাই নেবেন না আল্লাহ নবী সরাসরি কিভাবে হাত বেঁচে ওই হাদিসটা নেবেন? এটা দেখেন বুঝের ব্যাপার এটা। এই জন্যে বুকে হাত বাঁধা এবং তিন ভাবে বললাম যে কোনো একটা রাখতে পারে। আসলে দুই আঙুল দিয়ে, হ্যাঁ এখানে আর একটা কথা হলো, ভালোই কথা বলছেন, হাদিসে দুই ভাবে আছে, যা কোনো হাদিসে আছে আল্লাহ নবী কবজ করেছেন মানে ধরেছেন, আর কোনো হাদিসে আছে রেখেছেন, ঠিক আছে? আপনি কোন সময় রাখলেন, কোন সময় ধরলেন। এখন কথা হচ্ছে কি, কোন কোন মাঝহাবে দুইটা হাদিসকে একই সঙ্গে আমলের একটা পদ্ধতি বানিয়েছে, সেটা কি দুই আঙুল দিয়ে ধরো আর তিন আঙুল রাখো। আসলে এরকম তো এই ধরনের হাদিসে নাই, হাদিসে কোন হাদিস আছে ধরার কথা, কোন হাদিসে আছে রাখার কথা, ঠিক আছে? তো হয় ধরে আর নয় রাখেন, কিন্তু একই সঙ্গে দুই হাদিসের আমলের মানে দুই হাদিসের তকবিক বলে এটাকে আর যে দুই আঙুল দিয়ে ধরো আর তিন আঙুল রাখো, এই ধরনের কিন্তু হাদিসের শব্দও নেই, এটা কারো কারো ব্যাখ্যা আর কি। এই জন্যে হয় ধরেন আর নয় রাখেন, দুইটা একসঙ্গে করতে গিয়ে, কারণ এটা একটা পদ্ধতি, এটা কিন্তু স্পষ্ট একটা পদ্ধতি, নিঃসন্দেহে সাহাবা ইকরাম না দেখে কিছু বলেন নাই, হয় রাখতে দেখেছেন অথবা ধরেছেন, স্বাভাবিক। কিন্তু মানুষ যখন একটা আপনি ই থাকে, অলসতা বা এসে রাখলে তো যেন আঙুল চলে যায়, তখন একটু ধরলেই ভালো লাগে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি একজন তারও প্রফুল্লতা, তারও শারীরিক ভালো মন্দ বা আমাদের যেরকম হয়ে থাকে তারাই এরকম হতো, তারাই ধরনের হতো, কোনো সময় ক্লান্ত থাকতেন, কোনো সময় প্রফুল্ল থাকতেন। এই জন্যে দুইটাকে একসঙ্গে যে আমলের মানে একটা ব্যবস্থা মানে বুদ্ধি করা হয়েছে, আসলে হাদিসের ভাষায় কিন্তু এইভাবে বোঝা যায় না, যাই হোক এটা একটা ব্যাখ্যা আর কি, দুইটা হাদিস কিভাবে একসঙ্গে আমল করা যায়। যেরকম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি থেকে সম্ভবত এই ধরনের একটা আছে, কোনো কোনো হাদিসে আছে যে আল্লাহর নবী ওই মাথা পর্যন্ত হাত উঠেছেন, হাত যখন উঠাইতেন, কোন হাদিসে আছে কান পর্যন্ত, কোন হাদিসে কি কান পর্যন্ত, তো কয় এমন উঠাও মানে এটা কান পর্যন্ত আর হাতের এটা এই পর্যন্ত আর এটা মাথা পর্যন্ত একসঙ্গে দুটো হাদিস আমল হয়ে গেল, ঠিক আছে? এই ধরনের কিছু কিছু মুহাদ্দিসিন বা ইমামদের থেকে কিছু তাদবিক বলে এটাকে, মানে একই সঙ্গে কেমন আমল করা যায়। আসলে আল্লাহর নবী মনে হয়, কারণ সাহাবা ইকরাম দেখ, এখানে আমার খেয়াল করতে হবে, আমার যেটা মনে পড়ে ইমামরা বলেছেন তাদের কথাকে আমরা নিঃসন্দেহে ধৈর্য মানব, তা ইনশাল্লাহ খেয়াল খুশি কিছু বলেন নাই, তারা চেষ্টা করেছেন উম্মতকে বা মানুষকে বোঝাবার জন্য হাদিসের ব্যাখ্যা বলি, ঠিক না? ঠিক ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। তবে আমি একটা জিনিস যেখানে বলবো আর কি, যে সাহাবা ইকরাম আমার মনে হয় দেখার ব্যাপারগুলো নির্ভুল দেখার চেষ্টা করতেন, কি মনে করেন আপনারা? হ্যাঁ, আমার মনে হয় না যে কান পর্যন্ত উঠিয়েছে আর বলে গেছে না এই পর্যন্ত, নিঃসন্দেহে আল্লাহ নবী কোন সময় হয়তো কাঁদছে উঠেছেন, কোনো কান কোন সময় এরকম আমরা মনে করি, যে একই সঙ্গে তিনটা না করে বরং এক এক সময় এক একটা করেছেন, এটাই হওয়াটা বেশি বাস্তবতা সাহাবাদের ব্যাপারে, কারণ সাহাবারা দেখাটা নিখুঁত ভাবে দেখতেন। শুধু তাই না, সাহাবা ইকরাম আল্লাহ নবীর রাত্রের ইবাদতকে জানার জন্য তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ নবীর বাড়িতে পাঠিয়ে দিতেন, যে কিভাবে তিনি কি করতেছেন বলি তো, যাও গিয়ে দেখো আল্লাহ নবী কি করে, কিভাবে খায়, কি করে, কি কাজ করে, কেমনে করে। হ্যাঁ, এই জন্যে সাহাবা ইকরাম প্রতিটি কাজকে নিখুঁত ভাবে দেখতেন। এই জন্য তারপরও তিনটা হাদিসকে একজন ইমাম বলেছেন, এটা ফেলে দেবো না আমরা, কিন্তু আমরা বলবো সাহাবাদের ব্যাপারটা আমার মনে হয় আরো বেশি তারা বিচক্ষণ তীক্ষ্ণ সহকারে দেখতেন। তো যাই হোক, এর বুকে হাত বাড়ার পরে সানা পড়তেন, সানা আমরা সাধারণত পড়ে থাকি, সুবহানাক আল্লাহু বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক, এই বর্ণনাটা আল্লাহ নবী থেকে মারফুস সূত্রে, অর্থাৎ আল্লাহ নবী করেছেন না করেন নাই, কারণ আব্দুল্লাহ ইবনে ওমার বা ওমারের বর্ণনাই মওকুফ যেটাকে বলা হয়, সাহাবীর বর্ণনা রাসূলের না। মুহাদ্দিসিনদের মধ্যে দুইটা মত আছে, যে হয়তো আল্লাহ নবী পর্যন্ত সেই সূত্রে বর্ণিত হয়েছে, কে কে বলছে না হয়নি দুর্বল সূত্রে। যাই হোক, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ সব সনাদগুলিকে ঘেটে সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা কাজে এটা সহি করতে পারে। তাছাড়া সবচেয়ে সানার ব্যাপারে বিশুদ্ধ হাদিস যেটা বুখারি যেটা হাদিস, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা নাক্কাতাল আবদু মিন আদ-দানাস, আল্লাহুম্মা ইগফিরলি মিন খাতায়া বিল মা'ই ওয়াল ফালজ ওয়াল বারাদ, এটাও সানা হতে পারে। এছাড়া আরো তাহাজ্জুদ নামাজের সুন্নত নামাজের কিছু কিছু সানার হাদিস এসেছে, মোট কথা যে কোনো একটা সানা পাঠ করা। সানা আল্লাহ নবী পড়তেন, বায়াত বানী আল্লাহ নবী দুইটা সাক্তা করতেন, আল্লাহ আকবার বলার পরে তাকবীরে তাহরিমা বাঁধার পরে তিনি চুপ করতেন, অর্থাৎ যেখানে সানা পাঠ করতেন। আবার সুরা ফাতেহা পড়ার পরেও একটা চুপ করে থাকতেন আর একটা সুরা পড়ার জন্য, কারণ একটা শেষ হয়েছে আর একটা শুরু করার জন্য। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকবীরে তাহরিমা পড়টা বাঁধার পরে চুপ থাকেন, কি বলেন? তখন আল্লাহ নবী বলেন, আমি বলি আল্লাহু বায়াত বানী ওয়া বায়না খাতায়া কামা বাতা, এই দোয়াটা আমি পড়ি। ইন্ন ওয়াজাহাতু ওয়াজহিয়া, এটাও একটা সানা। আমরা যেটাকে জায়নামাজের দোয়া বানাই নিয়েছি, আসলে কিন্তু জায়নামাজের দোয়া কোনোভাবেই প্রমাণিত না, এটা বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সানা, এটাও সানা হিসাবে পড়তে পারেন আপনি। ইন্ন ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা মুশরিকিন, এটা আপনি সানা হিসেবে পড়তে পারেন, আল্লাহ নবী পড়েছেন। এই জন্যে সানা একাধিকভাবে আছে, এই তিনটা আমরা বললাম, যে কোনো একটা কেউ পড়তে পারে, কোন সময়টা পড়লেন কোন সময়টা পড়লেন, বা আপনি বলবেন আমি একটাই মুখস্থ করতে পারি না, আপনি আবার এক একটা পড়তে বলছেন না, তাহলে আপনি একটাই করেন। তবে চেষ্টা করেন যে আল্লাহর নবী এক এক সময় যখন এক একটা পড়তেন, আপনি এক এক সময় এক একটা করাটাই রাসুলকে পুরোপুরি অনুসরণ করা হলো, ঠিক কিনা? সম্ভব যদি হয়, আর সম্ভব না হলে তো আলাদা কথা। সানা হিসাবে আছে, হ্যাঁ, সানার কিছু শব্দ কম বেশি আছে বিভিন্ন বর্ণনাতে। শেখ নাসিরুদ্দিন আলবানীর যেটা বাংলা অনুবাদ হয়েছে আপনারা দেখে নেবেন, সানাগুলি প্রায় ছয় সাতটা সানা ওখানে উল্লেখ করা হয়েছে। এরপরে বিসমিল্লাহ রহমান রহিম, হামজিহনাফি, এটা বলার পরে বিসমিল্লাহ রহমান রহিম সহ সুরা ফাতিহা পড়তেন। কেউ রাত জোরে হলে জোরে পড়তেন, আসতে হলে আসতে পড়তেন। ফজর নামাজে আল্লাহর নবী জোরে সুরা ফাতিহা পড়েছেন, এবার একটা একটা আয়াত পড়তেন। আজকাল আমাদের ইমাম সাহেবরা দেখা যায় একেবারে এক নিঃশ্বাস, আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী প্রত্যেকটা আয়াতের উপরে থামতেন, এটা একটা সুন্নত, এটা একটা সুন্নত। একবার এক ইমাম সাহেবকে এরকম জিজ্ঞেস করলাম, এত দ্রুত আপনি এই দুই নিঃশ্বাসে সুরা ফাতিহা পড়েন, কেন আপনি বলেন? কারণ আমি তো এক নিঃশ্বাসে দশ বছর ফাতিহা পড়তে পারবো, মানে তর্ক করা শুরু করলো আমার সঙ্গে। তাই বললাম যে ভালো, আপনার নিঃশ্বাস হয়তো শ্বাস বড় হতে পারে, তবে আল্লাহ নবীর শ্বাস কিন্তু এত বড় ছিল না। আল্লাহ নবী প্রত্যেকটা আয়াতে থামতেন, হ্যাঁ, তখন চুপ হয়ে গেল। আমি বললাম দেখেন, হতে পারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসাবে পূর্ণ সার্বিকভাবে পূর্ণ তার শারীরিক বই ছিল, বৈশিষ্ট্য গুণে গুণ নিতে ছিল। আমাদের যদি দশটা সুরা পড়তে পারেন, তাহলে উনি বিশবার পড়তে পারতেন, বুঝি কথার কথা। তারপরও তিনি প্রত্যেকটা আয়াতে থেমে থেমে পড়তেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, থামতেন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। এভাবে থেমে থেমে পড়তেন। এরপরে আল্লাহর নবী ফজর নামাজে বিশেষ করে প্রথম রাকাতে একশো আয়াত পড়তেন এবং দ্বিতীয় রাকাতে ষাট আয়াত পর্যন্ত, এটা স্বাভাবিকভাবে আল্লাহ নবী পড়তেন সবসময়। কিন্তু আমাদের দেখা যায় ফজরের নামাজে তাড়াতাড়ি ঘুম দিতে হবে, এই জন্য জলদি জলদি পড়, বিশেষ করে আল্লাহ নবী ফজর নামাজের সময়টা আমাদের জানা দরকার। আল্লাহ নবী সারা জিন্দগি তিনি গালাসে নামাজ পড়েছেন, গালাস মানে রাতে ফজর হওয়ার পরে যে অন্ধকার থেকে যায়। বুখারী শরীফের হাদিস, মা আয়েশা বলছেন যে নামাজ পড়ার পরে মহিলারা, নামাজ পড়া শেষ হওয়ার পরে ফজর নামাজ আল্লাহ নবীর, মহিলারা আগে বের হত, ঠিক আছে? সাহাবা ইকরাম সালাম তুললে ডানে বামে কে চিনতে পারতেন না, তখন তার বাতি বুতি ছিল না, তো বাতি ছাড়ে নামাজ হতো। এর মানে বাতি ছেড়ে দাঁড়িয়ে নামাজ হবে এমন কথা না, কারণ ওই সময় বাতি জ্বালার প্রয়োজন কি? এবং আল্লাহ নবীর ঘরেই বাতি জ্বালার তেল পেতেন না, তো মসজিদে কোথেকে জ্বালাবে, ঠিক কিনা? আল্লাহ নবী যদি ইন্তেকাল করেন, সেদিন আল্লাহ নবীর ঘরে বাতি ছিল না, ওই দাসির ঘর থেকে বাতি নিয়ে এসে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে বাতি জ্বালিয়েছিলেন, সুবহানাল্লাহ আজিম। তো সাহাবী বলতেছেন যে সালাম ফেরার পরে ডানে বামে লোক আমরা চিনতে পারতাম না, কে ডানে আর বামে কে, কতটুক অন্ধকারে নামাজ পড়তেন। এবং আল্লাহ নবীর সারা জিন্দিগির আমল, কোন একদিনও তিনি গালাজ ছাড়া, মানে এই যে সকাল লেখে পড়ে সূর্য ওঠার সময় নামাজ পড়া তিনি পড়েন নাই, যদিও ফজরের টাইম, ফজরের শেষ থেকে সূর্য ওঠা পর্যন্ত। এমনকি মহিলারা যেহেতু রাস্তা কেউ কেউ চিন্তা পারত না তারা। এই জন্যে সুন্নত হল, আল্লাহ নবী বলছেন অবশ্য একটা হাদিসে আমাদের দেশে ব্যাখ্যা দেওয়া হয়, আসফিরু ফাইন্না ফিস আসফিরু ফাইন্নাহু আযামু লিল আজর, ইসফার করো তাতে তোমার কি নেকি বেশি। ইসফারের অর্থ কি? ইসফারের অর্থ কেউ করেছেন যে একেবারে সকাল করে দাও সূর্য ওঠার আগে আগে, যেটা আমাদের দেশে সাধারণত হয়ে থাকে। তবে আল্লাহ করে রমজান মাসে কিন্তু ঠিক টাইমে নামাজ পড়া হয়, কারণ ঘুম পাড়তে হবে যদি এই জন্য আর দেরি করে না। আর কিছু না হলে রমজান মাসে রাসূল যেভাবে একটু আগে আগে পড়তে নিতে হয়। বাকি ইসফারু ফাইন্নাহু আযামু লিল আজর, সফার করে ইসফার করে নামাজ পড়ে। ইসফার মানে কি? ধরে নিয়েছে যে ইসফার মানে একেবারে সকাল করে দেওয়া, আলো হয়ে দেওয়া। তা আল্লাহর নবীতেই হাদিস বলেছেন, আর তিনি আবার পড়েছেন গালা ছাড়া জীবনে, তাহলে ইসফারের অর্থ কি? এই জন্য মহাদেশিনদের নিকট ইসফারের অর্থ হল ফজর তা মোতাক্কেদ হওয়া, যাহা ফজর হয়েছে, ফজর অবশ্যই হয়েছে। কারণ অনেক সময় বলে যায় মনে হয় যে ফজর হয়েছে, কিন্তু আসলে হয়নি, ফজরের একটা টাইম আছে না, ঠিক ফজর না হওয়ার আগে তোমরা পড়ো না। আর এই জন্য আল্লাহ নবী একশো আয়াত পড়তেন, তো একটা একটা আয়াত করে পড়ে থেমে থেমে যদি পড়তেন, আর ওই সূর্য ওঠার আগে আগে পড়লে সূর্য উঠে যেত না, ওঠো না। তাহলে ইসফারের অর্থ কি? আল্লাহ যেই নবী বলেছেন তার আমলতে প্রমাণ করে যে কি হবে, ঠিক না? হ্যাঁ, এক হুজুর ফতোয়া দিয়েছে আমাদের দেশে, সূর্য ওঠা পর্যন্ত ইফতারি করে সেহরি খাওয়া যাবে। আর তাই যদি হয় তাহলে মিনাল ফজরে আল্লাহ কোরআনে আজ বলছেন, হ্যাঁ, অকুলু অকুলু ওয়াশরাবু হাত্তা ইতাবায়্যান লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল আসওয়াদি মিনাল ফজর, ফজর পর্যন্ত, মানে ফজর বাদ দিয়ে সূর্য ওঠা পর্যন্ত। তো মুশকিল হলো যে অনেক সময় বুঝে রকম বেশ হয়ে যায়। তো যাই হোক, তবে এটা ঠিক যে সূর্য ওঠা পর্যন্ত পড়া যাবে, আর মনে কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী তাহলে আমরা পেলাম যে তিনি ফজর নামাজের লম্বা কেরাত করতেন। অনেক সময় আমরা দেখি যে ফজরে ওই দেরি করে, হ্যাঁ, একেবারে এমন এক সময় হয় যে দু চার আয়াত পড়ে বেশি পড়লে সূর্য হাতে উঠে যাবে। আর স্বাভাবিক ফজরের টাইমে খেয়াল করেন কেন লম্বা করতেন আল্লাহ নবী, প্রত্যেক জিনিস দেখেন জোহরের নামাজ লম্বা যত করতেন, আসর তো করতেন না, মাগরিব তো করতেন না, কারণ এটা এই আছে, কারণ মানুষ ঘুমিয়ে আছে, অনেকে হয়তো ঘুম ভাঙে নাই, উঠে এসে যেন জামাতটা পায়, ঠিক কিনা? হ্যাঁ, এইভাবেই আল্লাহ নবী যে লম্বা কেরাত করতেন জোহরের নামাজ, আল্লাহ সাহাবী যখন জোহরে আমরা নামাজে যাব তার আগেই বলি যে আল্লাহ নবী জোহরের নামাজ এতই লম্বা করতেন যে মদিনার বাড়ি থেকে বের হয়ে সেই, এখন আপনারা দেখেছেন কিনা যেটা কবরস্থান মদিনার, ওই লাস্ট প্রান্তে গিয়ে যেখানে ওই যে আদ্দাখিল হোটেল, খেয়াল করছেন কিনা আপনারা, যেখানে মহিলা হসপিটালটা ওই সাইডটা নিচু এলাকা ছিল, ওইখানে গিয়ে হাজাত পূরণ করে এসে উজু করে আল্লাহ নবীকে নামাজে পাইতেন প্রথম রাকাতে, এত লম্বা করতেন। তাই ইচ্ছা করেই করতেন, আমি এখন অত লম্বা করতে বলছি না, তারপরেও তো মাঝে মাঝে আমাদের মসজিদগুলিতে দেখি কোন ইমাম এমন লম্বা করে যে অবস্থা খারাপ হয়ে যায়, আর কেউ কেউ আবার এত দ্রুত পড়ে যে গিয়ে জমাতে ধরা যায়নি, এটা না। আল্লাহ নবীর সুন্নত যদি খেয়াল করতো, তাহলে একটা খেয়াল করতো, তাহলে দেখা যেত যে না, অনেকেরই হয়তো ঘুম ভাঙতে দেরি হয়েছে, অনেক সময় বাথরুমের সিরা, হ্যাঁ, সিরিয়াল লাগছে, অনেক সময় হয়তো পেটের কিছু ডিস্টার্ব থাকতে পারে যাতে দেরি হচ্ছে, বা এই যে, কারণ আল্লাহ নবী নিঃসন্দেহে প্রত্যেকটা কাজ তার উম্মতের মাসলাহাতের জন্য তিনি করতেন। তো এইভাবে আল্লাহ রাসূল যেটা করতেন আমার করা উচিত, সেটা এটাই তো সুন্নত। এরপরে আল্লাহ নবী বিশেষ করে যদি জুমার দিন হতো, জুমার দিনের ফজর হতো, তাহলে প্রথম রাকাতে সূরা আলিফ লাম আলিফ মিম সাজদা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়তেন। আর কোনো কোনো মাঝাবে আবার আছে নির্দিষ্ট করে সূরা পড়া মাকরুহ। আল্লাহ নবীর যদি আমরা দেখি যে পাঁচ অক্ত নামাজ, ফজর, বিশেষ করে মাগরিব, এশা নামাজগুলি নির্দিষ্ট সুরা আল্লাহ নবী পড়তেন। হ্যাঁ, ফজরের জুমার দিন হলেই সাহেব বলছেন যে আলিফ লাম সাজদা পড়তেন, সুরা সাজদা আর সুরা দাহার পড়তেন। আর আমি মাঝে বলতেছি যে নির্দিষ্ট করে নামাজ সুরা পড়া কি মাকরুহ, এটা হাদিসের সঙ্গে অন্যায় না, সুন্নতের সঙ্গে এটা নিঃসন্দেহ, এটা ইয়া বেআদবি। কিন্তু এইরকম মেজাজ আমাদের কিন্তু গড়ে উঠেছে, একটাই কারণ, সুন্নতটাকে আমরা প্রথমে বলেছি আসলে সুন্নতকে আমরা না জানার কারণে এগুলো আমাদেরকে যখন বলে উনি ঠিকই বুঝি। কোনো একটা যখন মকসুদুল মুমিনের বই পড়ে খুলি, এত বড় বই নিঃসন্দেহ হুজুর বড়ই হবে, বড় হুজুর না হলে কি আর বড় বই হয়? যত বড় বই তত নাকি বড় হুজুর। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বড় সবচেয়ে ফাকি ইমাম ছিলেন, ওনার সবচেয়ে ছোট কিতাব। এবং খেয়াল করে দেখবেন যত উন্নত মানের রাইটার লেখক এবং যারা যত গবেষণা এবং সহি শুদ্ধ লেখে তাদের বই তত বেশি কি হয়, ছোট হয় পরিমিতে। কারণ সঠিক জিনিস পাওয়া কঠিন এবং জাতের বাচ্চা করা কঠিন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যদি 7 লক্ষ হাদিস দিয়ে বুখারী শরীফ লিখতেন তো কত বড় বই হতো, 7 লক্ষ থেকে মাত্র 2600 হাদিস। খেয়াল করেছেন? এই যে সহি লেখলে ছোটই হয়। আপনাদের একটা ভুল ভেঙে দিই, অনেক সময় ভাবেন অনেকেই বলে কিন্তু এত মোটা বই লিখেছে হুজুর খুনি কোন জানেন তো এত বড় লিখলেন, আপনি লেখেন তো দেখি এত বড় বই। আর আমি বলি যে যে লিখেছেন উনি আলিম না, যেটা জাহির হতেন তার চেয়ে 5 গুণ আরো বড় লিখতে পারতেন। যাই মনে হয় তাই লিখবো, অসুবিধা কি? কিন্তু জানলেওয়ালা মানুষকে তো জেনে শুনে লিখতে হবে, লেখা কম হবে। এই জন্য ইমাম আনিফা রহমাতুল্লাহ আলাই প্রথম ইমাম তার সবচেয়ে ছোট্ট একটা বই ফেকুল আকবর আকিদার উপর লেখা। তারপর ইমাম মালিক তার চেয়ে বড় মহাত্মা মালিক, তারপরে ইমাম শাফি রেসালা আলম রেসালা তার চেয়ে একটু বড়, তার চেয়ে ইমাম আহমদ হাম্বাল, তারপরে মুস্তাদ আহমদ আর একটু বড়। আমার মনে হয় যারা যাচাই বাচাই বেশি করবে তারা লিখতে কম পারবে এবং পরিচিত ছোটই হওয়ারই কথা। এই জন্য আমরা যেভাবে না ভাবি যে মোটা বই তাহলে হুজুরে বুঝি মোটা, হুজুরে বুঝি বড়, এরকম তার জন্য না ভাবি। আল্লাহ নবী যখন আল্লাহ নবীকে মুমূর্ষু অবস্থায় জিজ্ঞেস করা হলো যে আপনি আপনার সঙ্গে সাক্ষাৎকার আগে হবে, আল্লাহ নবী বললেন যার হাত বেশি লম্বা। তো আল্লাহ নবীর বিবিরা সবাই হাত নামানাতে শুরু করলেন, তো যার হাত বড় মনে করলো ওই বুঝি আগে মারা গেল। কিন্তু দেখা গেল না যে সে সবচেয়ে বেশি দানবীরা ছিল সে আগে ইন্তেকাল করলো, ঠিক না? তো আমরা মনে করি মোটা বই তাহলে হুজুর মোটা, আর হুজুর পড়ো শুরু হবে, পাগড়ি বড় তো হুজুর পড়ো, মুরিদ বেশি তো হুজুর হুজুর পাক্কা মুরিদ বেশি কাবলা। এই যে একটা মেজরিটি দিয়ে আমরা মাপি হক, এটা অন্যায়। হকের মাপটা থেকে কোরআন হাদিস সহি হাদিস আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটাই সত্য, বাকি সে যেই বলুক। আবু বকর যদি বলে হবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরও বললে হবে না। এবং তারা বলেছেন করেছেন, যখনই সুন্নত পেয়েছে বাদ দিয়েছে, ভুল স্বীকার করেছে। কিন্তু আমরা এখন না, ইমাম আবু হানিফা না জেনে কি বলেছেন, কোথায় আছে বলেছেন, তো সেটা আমাদের জানার দরকার নেই, উনি জেনে শুনেই বলেছেন। তাই কি এমনি এমনি ইমামে আজম হলেন? তাহলে এমনি তাহলে বড়পীর আব্দুল কাদের জিলানী পীর সম্রাট হলেন, উনি সম্রাট এমনি হলেন? তাই মানে ওলি সম্রাট কি আল্লাহ তাকে সাধারণ দেখে নাকি? আল্লাহ নবীকে যেরকম নবী সম্রাট করেছেন, হজরত আব্দুল কাদের জিলানির সার্টিফিকেট কে দিয়েছে? বেদাতিরা দিয়েছে। জাগ্রত অবস্থায় কথার কোনো মূল্য নাই, ঘুমে যেটা পাইছে ওটাই বেদাতি। ঘুমে কে কত কি পাইল, কত অসুল পাইল, কি দিন পাইল, কি ওটাই দিন হয়ে গেল। আর ওয়াহি যেটা ওটাই চলবে না, যেটা নিঃসন্দেহ যেটা নির্ভুল, জাগ্রত অবস্থায় যেটা সেটা নাকি হবে না। একটা মানুষ ঘুমিয়ে থাকলে বিবেক সম্পন্ন থাকে না বিবেক অসম্পন্ন থাকে? ভাই তো বিবেক অসম্পন্ন ব্যক্তির কথা চলবে, আসলে বিবেক না নির্ভুল যেটা ওই সীমানি সেটি চলবে না। কি পর্যায়ে আমরা পৌঁছে আপনাদের যদি আলোচনা করতে গিয়ে কথাগুলো আসতেছে, কারণ খেয়াল করেন একটু যে সত্যকে মাপার আমাদের ইটা কোথায়, মেজরিটিতে আমরা সত্য মাপি। আল্লাহ বলছেন কালিলা মিনে বাজে শুকুর, আল্লাহ শুক্রিয়া বান্দে কমই তো হয়। আল্লাহ বলছেন ওলাউ ইত্তাবা তা আখতার মান ফিলার দিল লোক, বেশি মানুষের অনুসরণ করলে তোমাকে পদভ্রষ্ট করবে। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, তা আপনি যদি মেজরিটির দিকে গড়েন তাহলে তো আপনি পদভ্রষ্ট দিকে যাবেন, কারণ সত্যপন্থী রাগ করা কমই হয়। এর মানে এই না কালকে আপনি একটা দল খুলবেন, আমি আর সেক্রেটারি সভাপতি তিন যে আমরা কম আমরাই হক, এমন আমার জন্য না ভাবি। আবার যাই হোক, আল্লাহ নবী যেটা বলছিলাম যে নির্দিষ্ট করে সুরা ফাতিহা পড়তেন জুমার দিনে বা বিভিন্ন সময়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেরকম মনে করেন জুমার রাত্রির মাগরিবে আল্লাহ নবী প্রথম রাকাতে সম্ভবত সুরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়তেন মাগরিবে, আল্লাহ নবী নিয়মিত পড়তেন। হাদিসে পড়া যায় কোন কোন সুরা করে কোন কোন নামাজগুলি সাধারণত পড়তেন, নির্দিষ্ট করেই মাকরু, তাহলে আপনি এই সুন্নতগুলি সব আপনাকে বাদ দিতে হবে। তাহলে একটা ফতোয়ার জন্য এটা বলবো, জানা নবী নামাজ পড়ার পরে এবার তিনি রুকু করতেন, এখানে রফরে দেনের মাসালাগুলি আমার একটা ক্যাসেট আছে, এক ঘন্টা আলোচনা আছে বিষয়ে, যে আল্লাহ নবী হাত উঠাতেন কোন কোন জায়গায়, বিশেষ করে 50 জন সাহাবি থেকে কোন কোন মহাদেশিনা প্রায় 500 সাহাবি থেকে ব্যবহার করেছে আল্লাহ নবী চার জায়গাতে হাত উঠাতেন। তাহারিমের সময় রুকুতে যাওয়ার সময় আবার হাত উঠছে আল্লাহ করে রুকুতে যেতেন, রুকু থেকে ওঠার সময় সামনে আল্লাহ আবার হাত উঠাতেন, আর দুই বৈঠক বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক থেকে উঠে আবার হাত উঠে হাত বাঁধতেন। এই হাদিসগুলি সহি হাদিস মতওয়াতের, মানে ইসলামের এমন কোন মাসালা নাই যেখানে 50 জন সাহাবি থেকে কোন হাদিস বর্ণিত হয়েছে, যেটা এই রফলুদ্দিনের ব্যাপারে রফলুদ্দিনের হাত উত্তোলন করা। আমরা এখানে বলে বসলাম কি আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবি বলেছেন আল্লাহর নবীকে আমি তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উঠাতে দেখি নাই, এই ফতোয়া দেন নাই যার কোথাও হাত উঠা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহর নবীকে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও আমি হাত উঠাতে দেখি নাই। একজন সাহাবি দেখলেন না, বাকি 50 জন দেখলেন, কোন মানবেন আপনি? কি যুক্তি বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট সাহাবি ছিলেন, বয়সে কম, কাজে এটা হলো আল্লাহর নবীর শেষ আমল, আর আগের গুলা হলো আগের আমল, কাজে এটা যে এটা রহিত হয়ে গেছিল সব। নাসেক ও মানসুক বলে, মানসুক মানে যা রহিত হয়েছে, নাসেক মানে পরবর্তী হাদিস যে আগেরটা হয়ে যায়, এর জন্য তারিখ হতে হবে, অথবা যিনি সারে রসুল থেকে প্রমাণিত হতে হবে যা এটা আগেরটা বাদ এটা এখন হলো। আব্দুল্লাহ মাসুদ যে বললেন খুব সময়কাল বললেন, কেমনে ধরে নিলাম যে আব্দুল্লাহ মাসুদের হাদিস দ্বারা সব বাদ হয়ে গেল? আর তাই যদি হবে তো সমস্ত সাহাবির ওটা আমল করছেন, বর্ণনা করছেন, যে হাদিসটা মানসুক হয়ে যায় সাহাবিরা বর্ণার সময় বলে দিবে যে এটা বাদ মোতাবিয়ে যায় ছিল। হ্যাঁ, খাইবার খাইবারের যুদ্ধে আল্লাহ নবী জায়েজ করেছেন, সাহেব বর্ণার সময় বলতেছে না এটা আখরাম রেন মানসুক, তো যেটা মানে ওটা রহিত করে দেওয়া হয়েছে। তাহলে কিভাবে আমরা বুঝে নিলাম একজন মানুষের ভুল হতে, একজন মানুষের তাই ঠিক আর বাকি 50 শুধু তাই না, প্রায় 300 জন সাহাবি থেকে হাদিস বর্ণনা হয়েছে, কেউ কেউ কোনো কোনো মহাদেশে 500 জন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু হাত উঠার উপরে একটা হাদিসের কিতাব লিখেছেন। তো কথা হচ্ছে কি, জনের সময় বিশেষ করে একবার হাত উঠালে 10 নাকি, তারপরে 4 রাকাতে 100 বার, তাহলে 10 বার হাত উঠাতে হবে, 4 রাকাতে 10 বার হাত উঠালে 10 10 100 নম্বর, তারপরে শুধু তাকবীরে তাহরিমায় উঠায় যদি তাহলে আপনি 90 নম্বর কমন পেলেন, একটা নামাজে আপনি 90 নম্বর প্রতিদিন কম পেলেন, একটা যুক্তির উপরে হাদিসগুলি থাকতে। আর কেউ যুক্তি কিভাবে প্রথম যুগে পুতুল, এটা আরো জঘন্য, যে প্রথম যুগে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, পুতুলের মহব্বত এতই যে নামাজ ধরার পরেও পুতুল রাখতে বগলে নিতে যে নামাজ করে তোমরা হাত উঠাও। খেয়াল করেন আপনারা, নামাজ ফরজ কখন হল? হিজরতের মোটামুটি 1 বছর আগে, নির্দিষ্ট কোন তারিখ জানা যায় না, তবে 1 বছর বা 14 মাস মহারেখেনরা বলছেন, ঐতিহাসিক বিদরা, যে হিজরতের 1 বছর আগে নামাজ ফরজ। তাহলে 12 বছরে সাহাবায়ে কেরাম মূর্তির মহব্বত ছাড়তে পারে নাই? আবু বকর, উমর, উসমান, আলী, হামজা, কত বড় তোহমত সাহাবাদের ব্যাপারে, খেয়াল করে দেখেন যে সাহাবারা তখনও মূর্তি নিয়ে ঘুরত, নাউজুবিল্লাহ। যদি মেনে নিয়ে কথাটা যে সাহাবাদেরকে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন মুখ দিয়ে হযরত বেলাল মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, এরপরে উমাইয়া তার হায়ে হাতে পায়ে দড়ি বেঁধে ছেঁচড়াই হেঁচড়াই হেঁচড়াই চার হাত পায়ে মেরে দিয়ে মাটির সঙ্গে বেঁধে দিয়ে বুকে পাথর শিলা চাপাই দিয়ে বলছে হাত বন্ধ কর, তারপর হাত বন্ধ করতে পারে নাই। আর এই সাহাবি বুঝি হাত বলার পরেও মূর্তি রাখতো, খেয়াল করেন আপনারা বিবেক। ওই জন্য আপনাদের প্রথম একদিন বলছিলাম যে আবেগ দিয়ে দিন যদি বুঝতে চাইবেন তো কাজ হবে না, বিবেক দিয়ে বুঝেন। যে একজন সাহাবি 12 বছর হয়ে গেছে, আর সাহাবারা বুঝি আপনাদের মতো মোনাফেক মুসলমান বুঝি, যে হুজুররা বলে নিঃসন্দেহ মোনাফেক, যে মুখে বলেন একটা করেন একটা উল্টা পাল্টা, এরকম বুঝি সাহাবায়ে কেরাম ছিলেন, মনে করছে আপনার মতে বুঝি দুই গাড়ি টুপি ওলা ছিল বুঝি সাহাবায়ে কেরাম, মুখ দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ খালাস। খাব্বাবের ইতিহাস পড়েন দেখি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জবাব করছে, দেখে পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, বলে কি ব্যাপার, কয় এই ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা আগুন জ্বালায় ওর উপর আমাকে খালি গায়ে শোয়াই দিয়েছিল, মাংস গোস্ত চর্বি রক্ত পুড়ে ওই আগুন যখন নিভেছে তখন আমাকে ছাড়ছে। খাব্বাবের ইতিহাস, খাব্বাব খোবাবের ইতিহাস, হ্যাঁ তুমি আমাকে দুই রেখা নামাজ পড়তে দাও তারপরে তোমার আমাকে হত্যা করিও। আমরা সেই সমস্ত সাহাবীদের সম্পর্কে বলতেছি যে তারা রফরুদ্দিন প্রথম যুগে ছিল, কারণ এরা মূর্তির মহব্বত ছাড়তে পারে, মূর্তি কবরে ফেলে দিয়েছে, হাত উঠিয়ে মূর্তি ফেলে। তাহলে ঠিক আছে, সাহাবা একরাম মূর্তি ফেলেই দিয়েছেন, আর যারা হাত উঠে ওরাও ফেলেছে, আর আপনারা এখনো মূর্তি ধরেই আছেন তাহলে নাকি? এটাই তো মনে হয় তাহলে। এই যে উল্টা পাল্টা কথা রাসুলের হাদিসের ব্যাপারে, এটা কার ব্যাপারে বলছি? সাহাবাদের ব্যাপারে। কেন বলছি? রাসুলের হাদিসকে বাদ দেওয়ার জন্য। আপনি আমল করেন না সেটা আলাদা কথা, কারণ আপনার দেয় তো সুন্নত। কেউ জিন্দিগিতে আমল না করে তার নামাজ হবে, আর শুধু নাকি থেকে বঞ্চিত হবে, সুন্নত থেকে একটা ফরজ নামাজ হবে না কিছু না। কিন্তু আপনি একটা সুন্নতকে বাদ দেওয়ার জন্য এইভাবে পায়তারা করবেন, কারণ একটাই, ইমামের কথা ঠিকঠাক, নবীর কথা যাই হল, তাহলে নবীর উপরে প্রাধান্য দেওয়া হোক কাকে? ইমামের কথাকে বা মাঝহাবকে? ইসলামের উপরে মাঝহাবকে প্রাধান্য দেওয়া হলো? আবার ভালো করে চিন্তা করে কথা, ইসলামের উপরে মাঝহাবকে প্রাধান্য দেওয়া হলো আর নবীর উপরে ইমামকে প্রাধান্য দেওয়া হলো, বাস্তবতা কি তাই না? যদি মেনে নিই আমরা, মানে কেন এই পায়তারাগুলি? বুঝের কম বেশি হতে পারে, ভালো কথা। মহাদ্দেসিনদের কোন মহাদ্দেস, একজন মহাদ্দেসের নাই যে এটা বুঝেছে আবদুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস দিয়ে যে বাকিগুলো রহিত হয়ে গেছে। কোরআন যতগুলি হাদিস গ্রন্থ আছে সমস্ত গ্রন্থে এ অফরে দেনের অর্থই বেড়েছে এবং লিখে নিয়ে আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নাসিখ মানসুখেরই যে কথা বলেছেন এটাও তো কোনো প্রমাণ আছে নাকি? আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন আমি একটা পেয়েছি, একটা দেখেছি, ওইটাই ফতোয়া দিয়েছেন। পরে আপনি হাদিস পেয়েছেন সাহাল হাদিসে, তো আমার মাঝাবি সেই হাদিস পেলে ওটা আমার মাঝাবি আবু হানিফার কথা, কাজে তুমি হাদিসে পাচ্ছ না, ওইটাই আমার হানাফি মাঝাব। এই জন্য আমি সেদিকে বলছিলাম যে বোখারি শরীফ হানাফি, ইমাম আবু হানিফার কিতাব, এটা সহি হাদিসের কিতাব। আমি আবু হানিফা বলছি সহি হাদিসই হল আমার মাঝাব। মুসলিম শরীফ ইমাম আবু হানিফার কথা কিতাব, কারণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন। আল্লাহ অনেক সময় কিন্তু এগুলি করতে গেলে দেখা যায় যে ইমাম সম্পর্কে আমাদের খারাপ ধারণা চলে আসতে পারে না, কখনোই না। খবরদার, তাদের যুগ এবং সেই অবস্থা এবং প্রেক্ষাপট যে চিন্তা করেন আপনার মাথা ঘুরবে, যে একজন ইমাম দিনের জন্যে কি কষ্ট করেছেন, কি সহ্য করেছেন। আর ইমাম হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমাদের মতো হজুর হলে তো চিফ জাস্টিসের দায়িত্ব নিয়ে গাড়ি বাড়ি নিয়ে ঘুরতো ওই সময় নেন নাই, কারণ আমি যদি রাজকীয় দায়িত্ব নিই তাহলে হয়তো রাসূলের সুন্নতকে জবাব করতে হবে, এটা বাদ দাও, এটা বাদ দাও, এইভাবে করো ওইভাবে করো। একটা সুন্নতকে তারা কত কষ্ট করে অর্জন করেছে আর আমল করেছে, আর আমরা এইভাবে উল্টা পাল্টা করে মাজাব বানাই আমরা ভাবছি যে মনে ইমাম বুঝি এরকমই ছিলেন। নাউজুবিল্লাহ, খবরদার, ইমাম সম্পর্কে যেন আমাদের কারো খারাপ ধারণা, কোনো ইমাম সম্পর্কে নিঃসন্দেহে তারা তাদের তারা পরহেজগারিতায় তাকওয়া, তাদের দিনদারিতা, তাদের দুনিয়া, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে দুনিয়া ছিল সমস্ত দুনিয়াকে তিনি এই সুন্নতের জন্য দায়ী করেছেন। খেয়াল করতে পারেন, 10 লক্ষ দিনার ওই যুগে খরচ করছে অনেকে এই মহাদেশিনরা হাদিস অর্জন করার জন্য, আর আমরা এখানে এসে দুইটা হাদিস সুন্নতের সময় দিতে পারি না, বাস্তব কথা এগুলি। এই জন্য আমরা অনেক সময় আমি দেখেছি যে খুব গভীরভাবে পড়লে দেখা যায় যে ইমামকে বড় করতে গিয়ে ইমামকে আসলে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। ইমামকে খুব সুক্ষ্মভাবে চিন্তা করেন, ইমামকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, এরকম ইমাম ছিল না, কখনই না। এই জন্য আল্লাহ নবী রফরুদ্দিন করতেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি করতে চায় নাকি পাবে, যদি না করে তো নাকি সে বঞ্চিত হবে। তবে এইভাবে বলা দেখলে বাদ হয়ে গেছে, এটা কিন্তু ঠিক হবে না। এরপরে আসেন যে আল্লাহ নবী রুকুতে গিয়ে রফরুদ্দিনকে রুকুতে যেতেন। রুকু আমরা অনেক সময় নামাজ পড়ি কিন্তু রুকু দেখা যায় পিঠ সোজা হয় না, মাথা অনেকে আছে বুঝি না, এখন নিচু করতে করতে মনে হয় ওটাই বুঝি কত নিচু করতে পারে, একেবারে নড়াতে নড়াতে একেবারে মাটির সঙ্গে বুঝি লাগা যাবে, আবার কেউ হয়তো উপরে এইভাবে দেয় আস। এটা সোজা হাদিসে আছে যে সোজা করতে আমার নবী পিঠটা মাথাটা এবং পিছনটা সমান থাকত, ধীর স্থির ভাবে, ধীর স্থির ভাবে সুবহান রব্বিল আজিম ফিলবের পড়া, সুবহানাক আল্লাহু রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহু মাগফিরলি সুবহান কুদুস, একাধিক দোয়া আল্লাহ নিয়ে পড়তেন, কমপক্ষে একটা সুবহান রব্বিল আলা কমপক্ষে 3 বার পড়বেন। এই জন্য খুব ফাস্ট চলতে হবে আর কি, ব্যানটাম করে গিয়ে মসজিদে দাঁড়াতে হবে যাতে করে উঠতে উঠতে কোনো সমস্যা না। এই যে এগুলিতে এইভাবে আল্লাহর নবীর নামাজ, আজ কোথায় আজকে নামাজ, যে নামাজ আপনাকে অন্যায় অস্থির থেকে বিরত করবে সেই নামাজ কোথায় আজকে আমাদের? যাই হোক, আমি ফজর নামাজ শেষ করে আল্লাহ নবী এরপরে কি করতেন, পরাফরে দান করে রুকুতে গিয়ে রুকু ধীর স্থির, অনেক সময় আমরা দেখি উঠি আর বসি, নামাজ হবে না এভাবে। কারণ মসজিদ সালাত বুখারি শরীফের যদি বা প্রত্যেকটা হাদিস গ্রন্থে হাদিসগুলি এসেছে যে আল্লাহ নবীর এক সাহাবি আসলেন, নামাজ পড়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালাম উত্তরে বলেন এই যে ফসল্লে পাইনা কালাম, যাও গিয়ে নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো নাই, বলে নাই যে তোমার নামাজ পরিপূর্ণ হয়নি বা নামাজ হয় নাই, পড়োই নাই তুমি নামাজ। কারণ যদি রুকুন ছুটে যায় নামাজে তো নামাজই হবে না। এতেদাল যেটা, এতেদাল মানে রুকু থেকে উঠে সোজা দাঁড়ায়, এটা বলে এতেদাল। আর রুকু থেকে সোজা হয়ে স্থির হয়, এটা বলে ইতমিনান। দুটোই রুকুন নামাজের, দুটোই নামাজের রুকুন। আপনি রুকু তো গিয়ে খালি করলেন না, তার গেলেন তো দুটোই বাদলে, তো রুকুনে একটা বাদলে তো নামাজ হবে না। আল্লাহ নবী বলেন তোমার নামাজই হয়নি, তুই নামাজ পড়োই নাই, বলে নাই তুমি নামাজ হয়নি। খেয়াল করেন হাদিসের শব্দটা, এইভাবে তিনবার করার পরে বলেন আসলাম জানি না, আমাকে নামাজ শিখাই দেন। এরপরে কি নামাজ শিখে দিলেন? বোকা হাদিস খুলেন না, হাদিসের গ্রন্থ খুলেন যদি নামাজ তাহলে কি শিখাইলেন সরাসরি? ওইখানে কি আছে আর আমরা কি করি? এই জন্য ধীর স্থির হয়ে তিনবার কম পড়ে সুবহান আল্লাহ আজিম শুনো। কারণ রুকু করা রুকুন, ধীর স্থির হওয়া রুকুন বা ফরজ, আর সুবহান আল্লাহ আজিম তিনবার পড়া এটা হলো ওয়াজিব। তা আপনি যে পড়লেন তো আপনি কি করলেন? এতটুকু তো পড়ে অনেকে, অনেক সাধারণ মানুষ জানেও না কিভাবে উচ্চারণটা, জানে না যে সুবহান রাব্বিয়াল আযীম শব্দটা, ওই শুনে শুনে। এখানে দেখি আরবরাও যে নামাজ পড়ে শুনে শুনে অনেক কিছু বলে, দেখি দেখবি হাদিস কোরআনে নাই, উল্টোপাল্টা করে। এই যে রুকু থেকে উঠে আল্লাহর নবী এইভাবে তারপর রুকু থেকে উঠতেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফী, এক বর্ণনায় আছে রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা আল্লাহুম ওয়ালাকাল হামদ, এই অন্যভাবে এসেছে শব্দগুলি। ঠিক আছে, এক সাহাবি পড়েছিলেন হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফী, অতিরিক্ত যেটা বুখারী শরীফে আছে। আল্লাহর নবী নামাজ পড়ে বলেন কে পড়েছে? বলে এক ভয় ভয়ে কি জানি উল্টা পাল্টা হয়েছে কিনা, বলে আমি রাসূলুল্লাহ। বলে তোমার এই দোয়াটা তেত্রিশের অধিক, তেত্রিশ থেকে চল্লিশ মানে উনচল্লিশ পর্যন্ত ফেরেশতা, এতই গুরুত্বপূর্ণ দোয়াটা যেটাকে নিয়ে নেকি নেওয়া যাওয়ার জন্য ওরা মানে আপোষের মধ্যে প্রতিযোগিতা শুরু করছে, তাহলে কত গুরুত্বপূর্ণ একটা দোয়া। আবার আল সাহাবি জোরে পড়েছিলেন, নাহলে আল্লাহ নবী কেন শুনলেন? ওই জন্য ফের কেউ কেউ বুঝে নেছে জোরে পড়তে হবে। আর এখানে ফজিলত হলে দোয়াটা জোরে পড়ান না, আর জোরেই যদি হতো এরপরে সাহাবিরা জোরে জোরেই পড়তেন। এই যে বুঝের কম বেশ অনেক সময় আর কি। তারপরে আর অন্য দোয়া আছে, মিলা আছে, আরো দোয়া, যাই হোক কম্পকিত রব্বাকাল হামদ বলবেন, বলতেও দেন আল্লাহ আবার চলে গেছে, এভাবে সোজা হয়ে দাঁড়ানো, এরপরে দাঁড়াতেন আবার রফে দান করে, এরপর আবার তিনি সেজদায় যেতেন। সেজদায় গিয়ে সেজদায় হাত আগে রাখবে না, হাত আগে রাখবে, এটা একটা মশালা, হাত আগে রাখতে হবে, এটাই হলো বিশুদ্ধ সেই শুদ্ধ হাদিস। তবে হাঁটু রাখারও হাদিস আছে, কোন কোন মহাদেশ নিশ্চয়ই বলছেন যে রোজই বলেছে, যাই হোক দুটাই জায়গা আছে মানুষ। বেশি শুদ্ধ হলো আগে হাত রাখা, এরপরে সেজদা, সেজদার করতে হবে সেজদার সাতটা অঙ্গের উপরে সেজদা করা, এটা হয়েছে সাত অঙ্গের উপরে সেজদা করা, অজয় সে নাক লাগে না, নাক আর কপাল একটা, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, আর দুই পায়ের আঙ্গুল, আঙ্গুলের পেরেই ভাবে আর, এই হলো সাতটা অঙ্গের উপরে সেজদা। অনেক সময় মাথার উপর দিলাম পুরোটা চাপাই না, একটা ভারসাম্য রেখে আর কি সেজদাটা করতে হবে। এবং সেজদা করার সময় যাতে হাত পা বিছিয়ে না থাকে, হাত এর সঙ্গে এর সঙ্গে আপনার এই পাশের সঙ্গে লেগে না থাকে, ফাঁকা থাকে, আল্লাহ নবীর হাত ফাঁকা থাকতো, এমনকি আল্লাহ নবীর এই শুভ্র বগলের শুভ্রতা দেখা যেত, এত এইভাবেই করতেন, এইভাবে রেখে এইভাবে আপনি এইভাবে হাত বাড়াই দিয়ে নামাজ হাত, এবং মনে রাখবেন রুকু করার সময় হাত খোলা থাকবে, আঙুলগুলি খুলে রাখতেন আল্লাহ নবী, আর সেজদার সময় বন্ধ রাখতেন, সেজদার সময় আঙুল বন্ধ থাকবে কেবলামুখী হয়ে, কান বরাবর অথবা কাঁধ বরাবর রাখবেন, সেজদার জায়গায় যখন রাখবেন কান বরাবর কাঁধ বরাবর, এইভাবে আল্লাহ নবী করতেন।